বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 12 সেপ্টেম্বর, 28 ভাদ্র এবং ফার্সি 21 শাহরিভার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30টায় সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানসেট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদ দাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। আল কায়দা সন্ত্রাসীরা আফগানিস্তানে ফিরে আসতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে স্বীকারোক্তি দিয়েছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার 20তম বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে স্বীকার করেছেন আল কায়দা সন্ত্রাসীরা হয়তো আফগানিস্তানে ফিরে আসতে পারে।
এছাড়া বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে আনন্দ কোলাহলের মধ্যে আজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান সফর করছেন আইএই এর মহাপরিচালক গ্রোসি, পরমাণু স্থাপনাগুলোতে বসানো সিসিটিভির ফুটেজ সরবরাহ করবে না তেহরান। গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা, হামাস বলেছে যে কোনো বন্দি বিনিময়ের পূর্ব শর্ত হবে জেল পালানো বন্দীদের মুক্তি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত রেখে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ছে পক্ষে মত দিয়েছেন আইন মন্ত্রণালয়। এবং ভারতের উত্তরপ্রদেশে 100 আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণার পর থেকে মিম প্রধান ওয়াইসি টার্গেটে, এবার জিকা ভাইরাসের সঙ্গে তুলনা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজেমি 7 মন্ত্রীকে সঙ্গে নিয়ে ইরান সফরে এসেছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। আজ সকালে তিনি উঁচু পর্যায়ের প্রতিনিধি দলটি নিয়ে তেহরান পৌঁছান। ইরাকি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইরানের জ্বালানি মন্ত্রী ও ইরান ইরাক যৌথ কমিশনের চেয়ারম্যান আলী আকবর মেহরাবিয়ান। পরে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি আনুষ্ঠানিকভাবে তেহরান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইরাকের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এছাড়া প্রধানমন্ত্রী কাজেমিকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সফরের মধ্য দিয়ে ইরান ও ইরাকের মধ্যকার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের সম্পর্ক আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ইরান ও ইরাকের কর্মকর্তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় করেছেন। প্রেসিডেন্ট রাইসি ক্ষমতায় আসার পর এই প্রথম ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজেমি ইরান সফরে এলেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য শনিবার রাতে তেহরানে পৌঁছেছেন। আইএই এর নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক বৈঠকের 2 দিন আগে তিনি একদিনের সফরে ইরানে এলেন। আগামীকাল ভিয়েনায় আইএই এর সদর দপ্তরে ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির চলমান তেহরান সফরে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো সিসিটিভির ফুটেজ ওই সংস্থাকে
সরবরাহ করা হবে না বলে জানা গেছে। গ্রোসি শনিবার রাতে তেহরানে পৌঁছার পর একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রেস টিভি এই খবর জানিয়েছে। সূত্রটি বলেছে, গ্রোসি তেহরান সফরের সময় ইরানের পরমাণু স্থাপনাগুলোর ক্যামেরায় ধারণ করা ছবি ও ভিডিও আইএইএকে সরবরাহ না করার সিদ্ধান্তে পরিবর্তন আসবে না এবং এসব ক্যামেরার কোনো ফুটেজ সংস্থাটিকে দেওয়া হবে না। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবর প্রত্যাখ্যান করে সূত্রটি বলেছে, গ্রোসি সফরের সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজ আইএইএকে হস্তান্তর না করার সিদ্ধান্তে পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নেই। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর বোর্ড অব গভর্নর্সের যে বৈঠক আগামীকাল শুরু হবে তাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব উত্থাপনের সম্ভাবনা নেই। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, আসন্ন এই বৈঠক ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব গ্রহণ করবে না। নূর নিউজ বলছে, আইএইএর আসন্ন বৈঠকের এজেন্ডায় ইরান বিরোধী কোনো প্রস্তাব নেই। অন্যদিকে পশ্চিমা গণমাধ্যম খবর দিয়েছে যে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি সম্প্রতি ইরানকে জড়িয়ে একটি রিপোর্ট দিয়েছে। এরপর ইরান বিরোধী প্রস্তাব উত্থাপনের জল্পনা শুরু হয়। বেশ কয়েকবার আমেরিকা ও ইসরায়েলের চাপের মুখে আইএইএ রিপোর্ট করেছে যে ইরানের পরমাণু সংস্থার কয়েকটি স্থানে ইউরেনিয়ামের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। আজ রোববার দিনের শুরুর দিকে ইহুদিবাদী বাহিনী গাজার দেইর আল বালা শহরের আল মাগজি শরণার্থী শিবিরে এই হামলা চালায়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনের সাফা নিউজ এজেন্সি এই খবর দিয়েছে। গাজার কয়েকটি সূত্র জানিয়েছে, ইহুদিবাদী হামলায় শরণার্থী শিবিরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইহুদিবাদী বাহিনী দাবি করেছে, গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট তৈরির কারখানা, একটি অস্ত্র গুদাম এবং কয়েকটি সুড়ঙ্গ পথ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনী বরাবরের মতো দাবি করেছে, গাজা থেকে দুটি রকেট ছোঁড়ার পর তারা বিমান হামলা চালায়। গত কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনী গাজার উপর দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে। ইসরায়েলের কুখ্যাত গিলবাও কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দী পালিয়ে যাওয়ার পর এই হামলা শুরু করেছে। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, বন্দী বিনিময়ের বিষয়ে যে কোনো চুক্তি করতে হলে ইহুদিবাদী ইসরায়েলকে গিলবাও কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের অবশ্যই মুক্তি দিতে হবে। সম্প্রতি ইসরায়েলের কঠোর নিরাপত্তা বেষ্টিত গিলবাও কারাগার থেকে ফিলিস্তিনের ছয় বন্দী পালিয়ে যান। পরে অধিকৃত পশ্চিম তীরে চিরুনি অভিযান চালিয়ে চারজনকে আবার আটক করেছে ইহুদিবাদী ইসরায়েল। এ সম্পর্কে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের কুখ্যাত গিলবাও কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদেরকে হামাসের সামরিক শাখার নেতারা বীর বলে মনে করেন। এসব বন্দী ইসরায়েলের কারাগার ভেঙে সারা বিশ্বের কাছে তারা বার্তা দিয়েছেন এবং মুসলিম উম্মা ও ফিলিস্তিনি জাতিকে গর্বিত করেছেন। আমেরিকার গুয়ান্তানামো কারাগারের আদলে ইসরায়েলের গিলবাও কারাগারটি পরিচালিত হয়, তবে বন্দীদের পালিয়ে যাওয়ার পর ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশ্বব্যাপী প্রশ্ন তৈরি হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত রেখে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধির পক্ষে মত দিয়েছে বাংলাদেশের আইন মন্ত্রণালয়। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত রেখে মুক্তির মেয়াদ আরও ছমাস বৃদ্ধি করার পক্ষে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর এই সুপারিশ করা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক আজ গণমাধ্যমকে বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত ও মুক্তির মেয়াদ আরও ছমাস বাড়ানোর মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। তবে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে চাইলে তাকে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে। তখন অনুমোদন হবে কিনা সেটা সরকারের বিবেচনার উপরেই নির্ভর করছে। এর আগে আইনমন্ত্রী গতকাল শনিবার রাতে বলেছেন, এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য মতামত সহ আমরা আমাদের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। বিদেশে যাওয়া যাবে না এবং বাড়িতে বসে চিকিৎসা নিতে হবে। আগের মতো এই দুটি শর্তে তার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে বলেও তিনি জানান। উল্লেখ্য, দুর্নীতির দুটি মামলায় দণ্ড দিয়ে খালেদা জিয়াকে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী করা হয়। গত বছরের মার্চে করোনা মহামারী শুরু হলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এক নির্বাহী আদেশে সেই দণ্ড স্থগিত করে কারাবন্দী খালেদা জিয়াকে সরকার শর্ত সাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি দেয়। প্রথম দফা মুক্তির মেয়াদ শেষ হলে গত বছরের ২৫ আগস্ট বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে স্থায়ী মুক্তি চেয়ে আবেদন করা হয়। তার পরিপ্রেক্ষিতে সরকার দ্বিতীয় দফায় ২৫ সেপ্টেম্বর থেকে ৬ মাসের জন্য তার মুক্তির মেয়াদ বাড়ায়। এরপর গত ২৫ মার্চ থেকে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়। বর্তমানে ৭৬ বছর বয়সী বেগম খালেদা জিয়ার নানা ধরনের শারীরিক জটিলতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে গত এপ্রিলে তিনি করোনা ভাইরাসেও আক্রান্ত হন। হাসপাতালে চিকিৎসাও নেন তিনি। আগামী ২৪ সেপ্টেম্বর তার দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে। এ অবস্থায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে চলতি মাসের শুরুর দিকে তার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপিকে জিকা ভাইরাসের সঙ্গে তুলনা করেছেন বিজেপি নেতা রাধামোহন সিং। মতিহারিতে অনুষ্ঠিত বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্মেলনে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রাধামোহন সিং ওয়াইসির বিরুদ্ধে এ ধরনের বিতর্কিত মন্তব্য করেন। আজ হিন্দি গণমাধ্যম জনসত্তা ওই তথ্য জানিয়েছে। ওয়াইসি সম্প্রতি ভারতের বিহার রাজ্য সরকারের বিরুদ্ধে চোরাপথে জাতীয় নাগরিকপঞ্জী নিবন্ধন বা এনআরসি বাস্তবায়নের অভিযোগ করেছিলেন। মিম প্রধান সরকারের ওই পদক্ষেপের সমালোচনা করেছিলেন। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন বিজেপি মিথ্যাচারে বিশ্বে এক নম্বরে আছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন বিজেপি মিথ্যাচারে বিশ্বে এক নম্বরে আছে। এর আগে অনেক রকম দাঙ্গার ছবি থেকে আরম্ভ করে বিভিন্ন ছবি দিয়ে নিজেদের ভুল তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করেছে। তিনি আজ রোববার কলকাতায় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের উন্নয়নের বিজ্ঞাপনে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি ওড়াল পুলের ছবিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে দেওয়া বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পায়ের কাছে জলজল করছে কলকাতার ওড়াল পুলের ছবি, সঙ্গে লেখা ট্রান্সফর্মিং উত্তরপ্রদেশ আন্ডার যোগী আদিত্যনাথ, অর্থাৎ যোগীর নেতৃত্বে কিভাবে বদলে গিয়েছে উত্তরপ্রদেশ তারই ব্যাখ্যা রয়েছে এই বিজ্ঞাপনে। এভাবে ভুল তথ্য দেওয়ার অভিযোগে তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ বলেন,
এর আগে অনেক রকম দাঙ্গার ছবি থেকে আরম্ভ করে সব ছবি দিয়ে নিজেদের ভুল তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করেছে। মা উড়ালপুল কলকাতা তথা বাংলার একটা গর্ব, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে হয়েছে। সেই উড়ালপুলকে দেখে যদি যোগী প্রণাম করত মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আপনারা যে কাজ করেছেন সেই কাজকে আমরা অনুসরণ করব, তাহলে আমরা বুঝতাম যে ডবল ইঞ্জিনের বুদ্ধি ফিরেছে, তারা কাজ করতে চায়। কিন্তু যেভাবে মিথ্যা প্রচার করছে মা উড়ালপুল ওনার, আর সারা ইউপিতে যে অন্যায় হচ্ছে, যে অত্যাচার হচ্ছে, যে ডেভেলপমেন্ট বন্ধ হয়ে গেছে, সেইটা কার
বলছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে আজ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, কোনো প্রমাণ নেই যে ওটা কলকাতারই ফ্লাইওভার কিনা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের পুলিশ কর্মকর্তা কর্মচারীরা কাজে ফিরেছেন এবং তারা কাবুল বিমানবন্দরে তালেবানের পাশাপাশি ডিউটি করছেন। তালেবান গোষ্ঠী রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর কিছুদিনের বিশৃঙ্খলা শেষে কাবুল বিমানবন্দরের কাজ শুরু হয়েছে। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ায় দেশটির পুলিশ সদস্যরা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন, কিন্তু তালেবান সাবেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণার পর এসব পুলিশ আবার কাজে ফিরল। আফগান পুলিশের দুজন কর্মকর্তা জানিয়েছেন, গতকাল তালেবান কমান্ডারদের কাছ থেকে টেলিফোন পাওয়ার পর তারা কাজে যোগ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ অফিসার ফরাসি বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ২ সপ্তাহ পর তিনি আবার কাজে ফিরলেন। তিনি বলেন, দেশের সেবায় আবার ফিরতে পেরে তিনি খুবই খুশি। এদিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকায় তালেবান সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে বন্দীদের হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অন্তত একজন বন্দীকে হত্যা করতে দেখা যাচ্ছে। সাধারণ টি শার্ট ও সামরিক প্যান্ট পরা নিরস্ত্র ওই ব্যক্তিকে তালেবান সদস্যরা একটি সড়কের পাশে নিয়ে যায় এবং এরপর ব্রাশ ফায়ার করে তাকে হত্যা করা হয়। আফগানিস্তানের আমাজ নিউজ জানিয়েছে, পাঞ্জশিরের আনাবা এলাকার একটি সড়কে এই হত্যাকাণ্ড চালানো হয়। দৃশ্যত নিহত ব্যক্তি তালেবানের কাছে আত্মসমর্পণ করেছিলেন। একই ভিডিওতে সাদা পোশাকধারী আরেকজন বন্দীকে তালেবানের কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইতে দেখা যায়। তিনি নিজেকে বেসামরিক ব্যক্তি দাবি করে বলেন, আমার আইডি কার্ড সঙ্গে আছে, আমি বেসামরিক ব্যক্তি। এই ব্যক্তিকেও হত্যা করা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষীর অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার 20তম বার্ষিক উপলক্ষে দেওয়া ভাষণে স্বীকার করেছেন, আল কায়দার সন্ত্রাসীরা হয়তো আফগানিস্তানে আবারও ফিরে আসতে পারে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার 20তম বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে স্বীকার করেছেন, আল কায়দা সন্ত্রাসীরা হয়তো আফগানিস্তানে ফিরে আসতে পারে এবং কোথাও আল কায়দার উপস্থিতি থাকলেই সেখানে সেনা মোতায়েন করতে হবে এমন নীতি থেকে সরে এসেছে ওয়াশিংটন। তিনি আবারও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পক্ষে জোরালো বক্তব্য দিয়ে বলেছেন তার এই সিদ্ধান্ত সঠিক হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার বার্ষিকীর প্রাককালে কংগ্রেসে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণার মেয়াদ আরও 1 বছরের জন্য নবায়ন করেছেন। এ থেকে বোঝা যায় মার্কিন নিরাপত্তা ও রাজনৈতিক কর্মকর্তারা এখনও সন্ত্রাসী হামলার আশঙ্কার মধ্যে রয়েছেন। 2001 সালের 11 সেপ্টেম্বর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন এবং ইরাক ও আফগানিস্তানে হামলা চালিয়ে ওই দেশ দুটি দখল করে নেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তথাকথিত ওই যুদ্ধে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে পর্যন্ত 10 লাখের বেশি মানুষ নিহত হয়েছে। 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার 20 বছর পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শুধু যে আল কায়দার টিকে থাকার কথা স্বীকার করেছেন তাই নয়, তাদেরকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কথাও তিনি স্বীকার করেছেন। প্রকৃতপক্ষে প্রেসিডেন্ট বাইডেন ভালো করেই জানেন যে তারা আল কায়দার উপর যতই আঘাত হানুক, সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম এশিয়া ও আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আল কায়দার বিস্তার ঘটেছে। এ থেকে বোঝা যায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথিত যুদ্ধ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইরাক, আফগানিস্তান, সিরিয়া, পাকিস্তান, ইয়েমেন, আফ্রিকা সহ বিশ্বের অন্যান্য স্থানের ঘটনাবলী এর প্রমাণ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনার পক্ষে ব্যাপক সাফাই গাইলেও চীন ও রাশিয়ার কর্মকর্তারা বলছেন বাস্তবতা হচ্ছে আফগানিস্তানে অব্যাহত গোলযোগ, মার্কিন সেনাদের মনোবল ভেঙে পড়া এবং শেষ পর্যন্ত তালেবান দেশের ক্ষমতা নেয়ার পর মার্কিনিরা তড়িঘড়ি করে সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছে। যাই হোক, বর্তমানে তালেবান ফের ক্ষমতায় আসায় আল কায়দা ও আইএস জঙ্গিসহ অন্যান্য উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগানিস্তানকে তাদের অবাধ বিচরণ ক্ষেত্র বলে ভাবছে, যা কিনা অন্য সব দেশের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আজ থেকে আবারও খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
করোনা সংক্রমণের কারণে টানা 1.5 বছর বন্ধ থাকার পর আজ 12 সেপ্টেম্বর থেকে আবার খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র শিক্ষকদের বিপুল উৎসাহ ও আনন্দ কোলাহলের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিনের কর্মসূচি শুরু হয়েছে।
বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড, সাথে আমরাও এক্সাইটেড, ওদের সাথে আবার দেখা হচ্ছে, ওরাও খুব খুশি। যখন শুনলাম যে 12 তারিখে হচ্ছে স্কুল খুলবে, মানে তারপরে থেকে অনেক প্রিপারেশন ছিল, অনেক এক্সাইটেড ছিলাম, কালকে রাতে ঘুমাতেও পারি, ভালো লাগছে। কিন্তু পড়ালেখা অনেক গ্যাপ চলে আসছে, কারণ বাসায় বসে যতই পড়া হোক সেটা প্রপারলি পড়া হয় না।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে আজ রোববার সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি স্কুল ড্রেস নিয়ে শিক্ষার্থীদের চাপ না দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান চলার সময় ফটকের বাইরে ভিড় না করার জন্য অভিভাবকদের প্রতিও অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মানার অবহেলা দেখা দিলে কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের যারা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের তদারকির দায়িত্বে থাকবেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
চেকলিস্ট পূরণ করে একটি প্রতিবেদন প্রেরণের বাধ্যবাধকতা একটা করে দিয়েছি। সকল শিক্ষা প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে প্রতিদিন এই চেকলিস্টটি পূরণ করে আমাদেরকে পাঠাবেন। আর আমরাও কিন্তু এই হঠাৎ করে ভিজিটগুলো আমরাও কন্টিনিউ করব সারা দেশব্যাপী।
এর আগে শিক্ষামন্ত্রী আজিমপুর গার্লস স্কুল ও কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার দিন শ্রেণীকক্ষে ময়লা পাওয়ায় অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। সেই সঙ্গে ওই অধ্যক্ষের নেতৃত্বে গঠিত মনিটরিং টিমের সদস্য শিক্ষকদের এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষার যে কর্মকর্তা দায়িত্বে ছিলেন তাকেও বরখাস্ত করা হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শুরুতে SSC ও HSC পরীক্ষার্থী এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেওয়া হবে। অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে দীপুমনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সকল উপাচার্যের সঙ্গে এর আগে আমাদের কথা হয়েছে। অন্তত সকল শিক্ষার্থী এক ডোজ টিকা নেবার পরই 2 সপ্তাহ সময় দিয়ে বিশ্ববিদ্যালয় খোলার কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে মধ্য অক্টোবর ঠিক করা হয়েছিল, কিন্তু এখন যে পরিস্থিতি তাতে যদি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা মনে করেন তারা অক্টোবরের আগেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, তবে তারা এ সিদ্ধান্ত নিতে পারেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরান সফর করছেন IAEA-র মহাপরিচালক গ্রোসি, গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা, খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল আরও 6 মাস, এবং মেম প্রধান YCK এবার জিকা ভাইরাসের সঙ্গে তুলনা। তো শ্রোতা বন্ধুরা, আজ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।